নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। সময় হয়ে গিয়েছে, আর দেরি নয়, আপনার হৃদয় দুয়ার খুলে শ্রবণ করুন জীবনবাণী। পবিত্র বাইবেল হল ঈশ্বর নিঃস্বসূত্ত পুস্তক ও সাধুগণের লেখা। বাইবেল হল জীবন্ত ঈশ্বরের বাক্য, জীবনদায়ী কথা। বাইবেল প্রাণ ও আত্মার স্বাস্থ্যজনক। বাইবেল পরম অনুগ্রহের বাক্য, সুন্দর বিশ্বাসের বার্তা। পবিত্র বাইবেল সুপথ দেখায়, অন্ধকারের মাঝে পথ প্রদর্শক। প্রিয় শ্রোতা বন্ধু, আর দেরি নয়, শুনুন বাইবেলের নিগূঢ় তত্ত্ব।
তোমার পেয়েছি শরণ, তুমি সত্য পথ জীবন, অশেষ তোমার মহিমা, মোরা তোমায় করেছি বরণ। তোমার পেয়েছি শরণ, তুমি সত্য পথ জীবন, অশেষ তোমার মহিমা, মোরা তোমায় করেছি বরণ। তোমার রক্তে শুচি ও শুদ্ধ হয়েছি, জীবিতের মাঝে তাই তো জীবিত রয়েছি। তোমার রক্তে শুচি ও শুদ্ধ হয়েছি, জীবিতের মাঝে তাই তো জীবিত রয়েছি। গাই যে তোমার জয়, গাই যে তোমার জয়, মোরা লোভেছি অভয় চরণ। তোমার পেয়েছি শরণ, তুমি সত্য পথ জীবন, অশেষ তোমার মহিমা, মোরা তোমায় করেছি বরণ।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আজকে জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে নতুন একটি পুস্তক শুরু করতে চলেছি, বাইবেলের নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার। এর আগের দিন আপনারা যাত্রা পুস্তকের আলোচনার শেষ অংশ শুনেছেন। এখন আমরা পবিত্র বাইবেল শাস্ত্রের দ্বিতীয় অংশ অর্থাৎ নতুন নিয়মের দ্বিতীয় পুস্তক মার্ক লিখিত সুসমাচারের বিষয় আলোচনায় প্রবেশ করতে চলেছি। নতুন নিয়মে দ্বিতীয় পুস্তক বললেও ক্রমিক সংখ্যা অনুযায়ী মার্ক লিখিত সুসমাচার দ্বিতীয় স্থান পেল এই পুস্তক হিসাব মতো প্রথম সুসমাচার সময় অনুযায়ী। তবে ঠিক প্রথম সুসমাচার না বলে প্রথম সুসমাচারগুলোর একটা এই কথা বললে ভুল হয় না। কেননা যতদূর সম্ভব 63 খ্রিস্টাব্দে রোম নগরে এই পুস্তকটি লেখা হয়। মার্ক লিখিত সুসমাচারের লেখক মার্ক, আর মার্কের যে ইহুদি বা জিউইশ নাম তা হল জোহন এবং ল্যাটিন নাম হল মার্ক। প্রেরিতদের কার্যবিবরণী তার 12:12 আমরা পাই, এই বিষয়ে আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটির দিকে চলিয়া গেলেন, তিনি সেই জোহনের মাতা যাহাকে মার্ক বলে। সেখানে অনেকে একত্র হইয়াছিল ও প্রার্থনা করিতেছিল। শিমন পিতর যখন কারামুক্ত হন তখনকার কথা। এই জোহন মার্ক বিষয়ে প্রথম পরিচয় বা ঐতিহাসিক প্রমাণ। মার্কের মা কিন্তু ধনী মহিলা ছিলেন এবং জেরুসালেমে বিশিষ্টা একজন খ্রিস্টিয়ান মহিলা ছিলেন। তার বাড়িতে জেরুসালেমের মণ্ডলী একত্রিত হতেন তাদের উপাসনা ও প্রার্থনার জন্য। আসুন আমরা আরও আলোচনায় যাওয়ার পূর্বে ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। পরম প্রেময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদের প্রত্যেককে দান করেছ। তোমার বাক্যের মধ্যে দিয়ে আজকে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো। প্রভু, তুমি আমাদের ব্যক্তিগত জীবনকে আরও সুন্দর ও পবিত্র করো। পারিবারিক জীবনে তোমার আনন্দ, শান্তি, একতা, প্রেম দিয়ে তুমি ঘিরে রাখো। কার্যের জীবনে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা উন্নতি লাভ করে তোমার গৌরব করতে পারি। আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে তোমার আশীর্বাদ দিয়ে বিভূষিত করো। প্রভু, তুমি আজকের তোমার জীবন্ত বাক্য যা আমাদের মাঝে জানাতে চাও তা যেন আমরা গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি এবং সেই মতো জীবনে চলতে পারি। তুমি সকল শ্রোতা বন্ধুদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবন বাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি না আছে আপনার কাছে, তবে নিশ্চয়ই এখনই লিখে নিন।
আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আজকের মার্ক লিখিত সুসমাচার নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা দেখি সাধু পৌলের প্রথম প্রচার অভিযানে মার্ক একজন ভৃত্যরূপে পৌল ও বার্নাবাসের সাথে গিয়েছিলেন। মার্ক আসলে বার্নাবাসের আত্মীয় ছিলেন। কলসীয় তার 4:10 আমরা পাই মার্ক যে পৌলের সাথে ছিলেন এই বিষয়ে। সাধু পিতর মার্ককে খুবই স্নেহ করতেন, পুত্রসম ভালোবাসতেন। প্রথম পিতর তার 5:13 তিনি বলেছেন, মার্ককে আমার পুত্র বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, লেখা আছে, তোমাদের সহ মনোনীতা বাবিলস্থা মণ্ডলী এবং আমার পুত্র মার্ক তোমাদিওকে মঙ্গলবাদ করিতেছেন। মার্কের সুসমাচার অনেকদিন পর্যন্ত শিমন পিতরের সুসমাচার বলে চলে আসছিল। আমার মনে হয় এতে খুব একটা ভুল ছিল না। আমরা অল্পক্ষণের মধ্যে এ বিষয়ে শুনব এবং জানব। জোহন মার্ক সাধু পৌল এবং বার্নাবাসের প্রথম প্রচার অভিযানে তাদের সঙ্গী হয়েছিলেন। মার্ক বার্নাবাসের ভাইপো ছিলেন, আর পিতর তাঁর লেখা পত্রে 13:5 বলেছেন, তাহারা সালামিতে উপস্থিত হইয়া জিহুদীদের সমাজগৃহে সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন এবং জোহনও ভৃত্যরূপে তাহাদের সঙ্গে ছিলেন। পরে জোহন কিন্তু পাম্ফুলিয়ায় পর্গা থেকে জেরুসালেমে ফিরে এলেন। হতে পারে মার্ক ভয় পাচ্ছিলেন, মায়ের আদরের সন্তান, মাকে ছেড়ে বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগছিল না। আমরা মার্ককে দোষারোপ করব না, তার বয়স হিসাবে এটা হতেও পারে। সাধু পৌল কিন্তু তার বিবেচনায় মার্ককে মনে মনে দোষী সাব্যস্ত করলেন, তাই পরবর্তী প্রচার অভিযানে সাধু পৌল মার্ককে সাথে নিতে চাইলেন না, অর্থাৎ মার্কের পূর্বকৃত অন্যায়ের ক্ষমা তিনি দিতে পারলেন না। বার্নবা তার ভাইপো মার্ককে ক্ষমা দিলেন এবং সাথে নিতে চাইলেন। প্রেরিতদের কার্যবিবরণী তার পুনরোধ্যায় 37-38 পদে তাই লেখা আছে, আর বার্নবা চাহিলেন যোহন যাহাকে মার্ক বলে তাহাকেও সঙ্গে লইয়া যাইবেন। কিন্তু পৌল মনে করিলেন যে ব্যক্তি পাম্ফুলিয়াতে তাহাদিকে ছাড়িয়া গিয়াছিল তাহাদের সহিত কার্যে গমন করে নাই, এমন লোককে সঙ্গে করিয়া লওয়া উচিত নয়। আমরা ওই অংশের 39 পদ যদি দেখি, দেখব জোহনকে সঙ্গে নেবার বিষয় নিয়ে পৌল ও বার্নাবাসের মাঝে প্রচণ্ড বাগবিতণ্ডা হয়, যার পরিণামে বার্নবা মার্ককে সঙ্গে নিয়ে কুপ্রদীপে চলে গেলেন। আমাদের সাধারণ চোখে বিষয়টা কেমন যেন আশ্চর্য লাগে। আমরা হয়তো বলব, সে কি প্রেমের বাণী প্রচার করতে নেমে নিজেদের মধ্যে অপ্রেম? দেখুন, ঈশ্বরের পথ ও মানুষের পথ কিন্তু ভিন্ন, ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনা ভিন্ন। সাধু পৌল ও বার্নবা একই উদ্দেশ্য নিয়ে এক পথে চলেছিলেন, একই স্থানে পরিত্রাণ বার্তা প্রচার করবেন, ঈশ্বর হাত বাড়ালেন। বিড়াল যেমন বাচ্চার ঘাড় ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ঈশ্বরও ঠিক বার্নবাকে সাথে জোহন মার্ককে দিয়ে কুপ্রদীপে নিয়ে গেলেন, তুমি এদিকে প্রচার করো। অপরহাত দিয়ে সাধু পৌলকে তুলে নিয়ে সুরিয়া ও কিলিকিয়ায় নিয়ে গিয়ে বললেন, তুমি ওইদিকে প্রচার করো। সাধু পৌলের সাহায্যকারী হিসাবে শিলকে তাঁর সাথে দিলেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, চিন্তা করে দেখুন, সাধু পৌল বার্নবারা এক দল হয়ে একদিকে যাবার কথা পরিকল্পনা রাখলেন, আর ঈশ্বর এমন ব্যবস্থা করলেন যে দুই দল করে আরও বিস্তৃত ক্ষেত্রে পাঠালেন, যেন পরিত্রাণের বার্তা আরও বিস্তৃতভাবে বিভিন্ন স্থানে প্রসার লাভ করে। বর্তমানকালে আমরা লক্ষ্য করছি কত নতুন নতুন সংস্থা, প্রজেক্ট ইত্যাদি গঠিত হচ্ছে। উদ্দেশ্য একটি, পরিত্রাণ বার্তা প্রচার করা হবে। কোটি কোটি অর্থ ব্যয় করা হচ্ছে। আমরা মানুষ সমালোচনা করি, সবাই সমালোচক, কিন্তু প্রশ্ন এই যে বিচার করার অধিকার কি আমাদের রয়েছে? ঈশ্বরে মনঃপুত যদি হয় প্রতিষ্ঠান চলবে, যদি মনঃপুত না হয় প্রতিষ্ঠানের চিহ্ন থাকবে না। যাই হোক, আমরা জোহন মার্কের কথায় ফিরে আসি। বার্নবার সাথে যাত্রা করে জোহন মার্ক উপকৃত হয়েছিলেন, এমনকি পৌল মার্কের বিষয়ে প্রশংসা করেছিলেন। দ্বিতীয় তিমোথীয় তার 4:11 পদ, যেখানে দেখি যে পৌল যখন বৃদ্ধ এবং রোমে বন্দী, তিনি তিমোথীয়কে চিঠি দিলেন, একা লুকমাত্র আমার সঙ্গে আছেন, তুমি মার্ককে সঙ্গে করিয়ে আইসো, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী। বাইবেলে মার্কের বিষয়ে খুব বেশি কিছু আর পাওয়া যায় না। আমার মনে হয় মার্কের বিষয় এটাই শেষ। তবে কিছুটা শোনা যায় সুষমাচার লেখার বিষয়ে মার্ক পিতরের কাছ থেকে অনেক কথা সংগ্রহ করেন, বা অন্যভাবে বলতে হয় পিতরের নির্দেশ মতো মার্ক সুষমাচার লেখেন। অন্যেরা বলেন মার্ক সুষমাচারের অনেক ব্যাখ্যা পৌলের কাছ থেকে পেয়েছিলেন। সুষমাচার কাকে উদ্দেশ্য করে লেখা এখন আমরা দেখি। চারটি সুষমাচার লেখার প্রয়োজনই বা কেন হয়েছিল? একটি কারণ এই যে বিভিন্ন মানুষকে সুষমাচারের কথা জানাবার জন্য, যেমন সাধু মথি ইসরায়েল জাতির জন্য সুষমাচার লিখলেন, মোটামুটি ইসরায়েল জাতিকে ধর্মভীরু বলা যেত, সেভাবে মার্ক তার সুষমাচার লিখলেন রোমানদের জন্য, রোমান রাজার জাতিশাসক গোষ্ঠী, বলবান জাতি। রোম তৎকালীন জগতের শক্তির দিক থেকে কিন্তু এক নম্বরে, প্রায় 1000 বৎসরকাল বা বেশ কিছুটা অঞ্চলের উপরে তারা রাজত্ব করছিল। রোম রাজত্বের সময় সুবিচার ও শান্তি নেমেছিল, ভালো পথঘাট প্রস্তুত হয়েছিল, আইন শৃঙ্খলা ছিল, প্রজাপালন তাদের রক্ষা করার দায়িত্ব বিষয়ে তারা যথেষ্ট সচেতন ছিল, অন্যদিকে করের বোঝা ছিল ভারী। আমরা বলতে পারি যে রোমীয় শাসন ছিল ডিক্টেটরশিপ। একজন তার বইয়ে লিখেছেন, রোমীয়রা প্রমাণ করতে চাইছিল মানুষের গড়া আইন ব্যবস্থা দিয়ে মানুষকে দমিয়ে রেখে চিরদিন রাজত্ব করা সম্ভবপর। আর একজন তাঁর লেখা দানিয়েল নামক পুস্তকে লিখেছেন, রোমানরা পৃথিবীকে যেরূপ শান্তি দিয়েছে, লীগ অব নেশন বা বর্তমানের জাতিপুঞ্জ সেই প্রকার শান্তি দিতে চাইছেন। এ শান্তি জগতের মানুষের উপরে জোর করে ছাপিয়ে দেওয়া হচ্ছে। এই শান্তি একজন মানুষের, একজন শক্তিমান মানুষের হাতে আছে। পৃথিবীর আজকের দিনে সেই শক্তিমান মানুষের অপেক্ষায় আছে। প্রাচীনকালে রোম কার্যকারী মনুষ্যশক্তির প্রতীক ছিল। সিজার বা কৈশর বা সম্রাট হতেন ওই ক্ষমতার মধ্যমণি। তার আঙুল হেললে সবকিছুই হতে পারত, জীবন বা মৃত্যু, গঠন বা ধ্বংস। এই জন্য শক্তিমান পুরুষকে বলা হতো সর্বশক্তিমান পুরুষ, বিজয়ী, সংগঠক এবং শাসক। এ কথা তাদের চিন্তার মধ্যে ছিল যে মানবিক শাসকের হাতে বিচার ব্যবস্থা থাকলে পাপীদের পক্ষে ভীতির সঞ্চার হয়। পবিত্র আত্মা খ্রিস্ট যীশুকেই সার্বভৌম ত্রাণকর্তা বলে ঘোষণা করেছেন, আরও খ্রিস্টকে জগতের মুক্তিদাতা বলে প্রকাশ করেছেন। আমরা পৃথিবীবাসী মানুষ সম্প্রদায় ক্রমশ এমন একটা শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছি যেটাকে বলতে পারা যায় পুলিশি রাজ। তার অত্যাচারে মানুষ মুক্তি লাভের জন্য প্রাণপণ চিৎকার করবে, বাঁচা, উদ্ধার করো। কেবলমাত্র একজনই বিপদ হতে রক্ষা করবেন, তিনি হচ্ছেন প্রভু যীশুখ্রিস্ট, যখন তিনি আসবেন। সাধু পৌল রোমিওদের লিখলেন রোমিওদের প্রতি পত্রে একের অধ্যায় ১৬ পদে। তিনি লিখেছেন, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদীদের পক্ষে আর গ্রীকেরও পক্ষে। ওই শক্তি অনুগ্রহের শক্তি। যখন কৈশর জগতে শাসন করত, তখন যত রাজ্য তার অধীনে ছিল তারা সর্বদা অনুগ্রহের অপেক্ষায় থাকত। কৈশরের ক্ষমতার বিরোধিতা করার অর্থ ছিল মৃত্যু। ক্ষমতা এত প্রবল ছিল যে পালিয়ে যাওয়া অসম্ভব ছিল। কৈশরের ক্ষমতার গণ্ডির বাইরে যাওয়া চিন্তার অতীত ছিল। এমনই সময় কৈশরের প্রজাবৃন্দের এক ক্ষুদ্র সমষ্টিকে ঈশ্বর এক সংবাদ প্রেরণ করলেন, এবং মার্কই সেই সংবাদবাহক এবং সংবাদ লেখক। জোহন মার্ক পিতরের কাছ থেকে পাওয়া যীশুর বিবরণী বা সুসমাচার লিখেছিলেন। আদিমণ্ডলী এই কথাই অনুমোদন করেছেন। উদাহরণস্বরূপ পুরাকালে মণ্ডলীর একজন অধ্যক্ষ, তিনি লিখেছেন যে জোহন মার্ক তার সুসমাচার পিতরের কাছ থেকেই পেয়েছেন। অন্যভাবে বলতে পারি, মার্ক ছিলেন পিতরের অনুবাদক। খুবই যত্ন সহকারে ও মনোযোগ সহকারে সমস্ত ঘটনা ও বিবরণ লিখলেন। তবে সব ঘটনা যে ঠিক পরপর সাজানো আছে এমন নাও হতে পারে, কেন প্রভু যীশুর স্বর্গারোহণের অনেক বছর পর পিতর অনুভব করলেন যে যীশুর শিক্ষা বিভিন্ন ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখা উচিত। দীর্ঘদিন অতিবাহিত হলে হয়তো মানুষ ভুলে যাবে। এমনিতে পিতর যখন যথেষ্ট বৃদ্ধ হয়েছেন, আমি জানি না তখন তার দৃষ্টিশক্তি কেমন ছিল। মোশিত ১২০ বৎসর বয়সে নেমে পর্বত শিখরে উঠে জর্দনের পূর্বপার থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত কনান দেশ দেখেছিলেন। পিতর মার্ককে বললেন, আমি যেমন বলি তুমি লিখে নাও। তৎকালীন মানুষ চেয়েছিল যে যীশুখ্রিস্টের যে শিষ্যরা তাঁর সাথে ছিলেন, যারা খ্রিস্টের স্বর্গারোহণের পর পবিত্র আত্মার বলে খ্রিস্টের পবিত্র শিক্ষা প্রচার করে বেরিয়েছিলেন, হাজার হাজার মানুষকে নতুন মন্ত্রে দীক্ষিত করেছেন, সেই কথাগুলো লিপিবদ্ধ থাকে যাতে করে খ্রিস্ট নামধারী এসে নতুন কথা বলে মানুষকে খ্রিস্টীয় মতবাদ থেকে সরিয়ে না নেয়, বিভ্রান্ত না করে। সুতরাং জোহন মার্কের মধ্যে দিয়ে আমরা সিমন পিতরের সুসমাচার, মার্কের লেখা সুসমাচার হিসাবে লাভ করলাম। এবারে দেখব এই মার্ক লিখিত সুসমাচারের বৈশিষ্ট্য কিছু। মার্ক লিখিত সুসমাচার আমরা দেখি সর্বদা যেন অ্যাকশনপূর্ণ, অর্থাৎ কিছু না কিছু ঘটে চলেছে, ঠিক পিতরের স্বভাবে যে ভাব আমরা লক্ষ্য করি। যীশুকে জলের উপর দিয়ে হাঁটতে দেখে পিতর বললেন, প্রভু আমি হাঁটব। যীশু বললেন, এসো। আবার যীশুকে যখন শত্রুরা ধরতে এসেছে, পিতর চট করে তরবারি বার করে একজনের কান কেটে দিয়েছেন। আরও দেখি পিতর জোহনরা সারা রাত জাল ধরে কিছুই পায়নি, ফিরে আসছে, দূরে যীশু তীরে দাঁড়িয়ে আছেন, তারা চিনতে পারেনি কারণ অন্ধকার। আর যীশুর কথায় আবার জাল নামাতে বিশাল মাছের ঝাঁক ধরা পড়ল। জোহন পিতরকে বললেন, উনি যীশু, আর অমনি কাল বিলম্ব না করে পিতর সমুদ্রে ঝাঁপ দিলেন, সবার আগে যীশুর কাছে আসবেন। মার্ক পিতরের নির্দেশ মতো এই সুসমাচার রোমানদের জন্য লিখলেন, কারণ রোমানরাও এই রকম ধরনের অ্যাকশনপূর্ণ বা সর্বদা ব্যস্ত মানুষ ছিল। মার্কের সুসমাচারে আমরা যীশুকে রাজকীয় পরিচ্ছদে আবৃত রাজারূপে দেখি না। আমরা যীশুকে দেখি সাধারণ পোশাকে, কোমরে গামছা চড়ানো, খালি পা দাসের রূপে দাঁড়িয়ে। মতিলিখিত সুসমাচারে আমরা দেখেছি প্রভুযশু রাজা, প্রভুযশু দাস, কিন্তু তিনি মানুষের দাস নন, তিনি হলেন ঈশ্বরের দাস। মার্ক লিখিত সুসমাচারের 10 অধ্যায় আমরা দেখি লেখা আছে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। মার্কের সুসমাচারে যীশুখ্রিস্টকে দেখানো হয়েছে জিহোবার দাস হিসাবে, অর্থাৎ ঈশ্বরের দাস হিসাবে। এখানেই যীশুভাববাদীর ভাববাণীর একটা অংশ পূর্ণ হল, যা লেখা আছে যীশুভাববাদী পুস্তকে 42:1-2 পদে, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম। তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন, তিনি চিৎকার করিবেন না, উচ্চ শব্দ করিবেন না, পথে আপনার রব শুনাইবেন না। 1864 সনে একজন মার্কলিকদের সুসমাচারের বিষয়ে বলেছেন যে সাধুপিতর কর্নেলিয়াসকে যে কথা বলেছেন সেই কথাই যেন মার্কলিকদের সুসমাচারের একটা আদর্শ বাক্য। প্রেরিতদের কার্যবিবরণী 10:38 লেখা আছে, ফলত নাসরিত যীশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। কোন একজন ইংরাজিতে এক কবিতা লিখেছেন, এখানে আমি আপনাদের সামনে তার বাংলা অনুবাদ বলার চেষ্টা করছি। আমি এক পুস্তক করেছি পাঠ, যাতে লেখা আছে এক খ্রিস্টের কথা, যিনি কতজনের করলেন কত উপকার, অভিভূত হলেম আমি যেদিন জানলাম আমার সম পাপি তাপি পেল উদ্ধার। আজকাল আমরা দেখি কত মিছিল বার হচ্ছে, ফেস্টুন ফ্ল্যাগ উঠছে, স্লোগান দিচ্ছে, পথের মাঝে মাছা বানিয়ে মাইকে বলছে জনগণের সেবা করো, উপকার করো, পরসেবা করো, তারা বলছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বলে চলছে, কিন্তু করছে কি? প্রভু যীশু একদিকে যেমন সম্পূর্ণ মানুষ ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন ঈশ্বর, কিন্তু জগতে তিনি ছিলেন জনগণের প্রিয় সঙ্গী, জনগণকে ভালোবেসে তাদের জন্য নিজ প্রাণ ক্রুশে বলিদান দিলেন, মৃত্যুবরণ করলেন, কিন্তু তিনি পুনরুত্থিত হয়ে জনগণকে দেখা দিলেন, শিষ্যদের বলেন যাও জগতে প্রান্ত পর্যন্ত এই বার্তা বয়ে নিয়ে যাও। মার্কের লেখার ভঙ্গিমা হচ্ছে সংক্ষিপ্ত, স্পষ্ট, প্রাসঙ্গিক, সতেজ, প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার নেই, একেবারে সারমর্মে পৌঁছে দিয়েছেন। মার্কের লেখার মধ্যে আছে কর্মশক্তি বা অ্যাকশন এবং সম্পাদন বা অ্যাকমপ্লিশমেন্ট। মার্ক যীশুকে ভাষার গহনা পরাননি, কিন্তু কর্মক্ষমতাপূর্ণ একজন ব্যক্তিরূপে দেখিয়েছেন। আবার বলি, যতদূর সম্ভব মার্ক রোমে বসেই এই সুসমাচার লিখেছেন, কেননা রোমিয়ারা সদা ব্যস্ত মানুষ, তারা ক্ষমতা কর্মশক্তিতে বিশ্বাসী লোক। যীশুর কথা বললে তারা প্রশ্ন করবে, যীশুকে এই কাজটা করতে পারবেন? যারা ব্যস্ত মানুষ তাদের জন্য মার্ক লিখিত সুসমাচার পুস্তকটি পাঠের জন্য ভালো। পুরাতন নিয়মের এরকম খুব আমরা দেখতে পাই। আরেকটি কথা না বললে হয় না, মথি প্রভু যীশুর বংশ পরিচয় দিয়েছেন, কেননা রাজার বংশ পরিচয় থাকে, কিন্তু দাসের আবার বংশ পরিচয় কি? কেবলমাত্র পরিচয় পত্র যথেষ্ট। দাস কাজ করবে, আর আমরা দেখব কাজ দিয়েই যীশুর পরিচয় শুরু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, অদ্ভুত এক দাসের বিষয় আমরা শুনব, জানব আগামী অনুষ্ঠানে, কিন্তু এই কথা বলে রাখি, আপনি নিশ্চয় করে এই পুস্তক প্রতিদিন পাঠ করুন, যেন আলোচনায় যখন আপনি বসেন এই পুস্তকের গভীর বিষয় সকল অনুধাবন করে সেই বাক্য অনুযায়ী বিশ্বস্তভাবে যেন চলতে পারেন, যেন ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত অলৌকিকভাবে কাজ করতে পারেন। আসুন প্রার্থনায় অবনত হই। প্রেমাপিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার দয়া অনুগ্রহ করুণা আমাদের জীবনের পক্ষে যথেষ্ট, এ পর্যন্ত তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ। আজও প্রভু তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি পরিচালিত করো তোমার সত্যের দিকে এগোতে, যেন তোমার সত্য আমরা জানতে পারি, সেই মতো জীবন লাভ করতে পারি। তুমি আমাদের জীবনের সকল দুর্বলতা অযোগ্যতা তুমি ক্ষমা করো, তোমার ইচ্ছা অনুসারে এগিয়ে চলতে সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র আমরা তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।